الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على السلام حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. آمين. تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.
এই আয়াতগুলোর অনুবাদ হল আল্লাহ তাআলার নামে যিনি অশেষ দয়াশীল অযাচিত দানকারী বারবার দয়াকারী হামিদ এবং মজিদ প্রশংসনীয় এবং সম্মানিত। এই কিতাবের অবতরণ আল্লাহর পক্ষ থেকে যিনি প্রবল পরাক্রমশালী পূর্ণ জ্ঞানের অধিকারী পাপ ক্ষমাকারী তওবা গ্রহণকারী কঠোর শাস্তি দাতা এবং দানশীল ও প্রাচুর্যের অধিকারী, তিনি ব্যতীত কোন উপাস্য নেই, তার দিকেই হবে প্রত্যাবর্তন। দ্বিতীয় আয়াত হল আয়াতুল কুরসি, এর অনুবাদ হল আল্লাহ যিনি ব্যতীত কোন উপাস্য নেই, চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তন্দ্রা ঘুম তাকে স্পর্শ করে না, ভূমণ্ডল এবং নবমণ্ডলে যা কিছু আছে তারই কার দরবারে তার অনুমতি ব্যতীত কে সাফায়াত করতে পারে, তাদের সামনে এবং পশ্চাতে যা আছে তা তিনি জানেন, তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল তা ব্যতীত যতটা তিনি চান তার রাজত্ব আকাশ এবং পৃথিবীময় বিস্তৃত, এই উভয়ের সুরক্ষা তাকে ক্লান্ত করে না, তিনি মহা মর্যাদা ও মাহাত্ম্যের আধার। এই আয়াতগুলো সূরাতুল মুমিনের আয়াত, সূরা মুমিনের প্রথম চারটি আয়াত বিসমিল্লাহ সহ আরেকটি আয়াত যেভাবে বলেছি আয়াতুল কুরসি, যারা সূরা বাকারার আয়াত। এই আয়াতগুলোতে খোদা তাআলার কিছু গুণবাচক নামের উল্লেখ করা হয়েছে এবং তার মর্যাদা এবং মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। এই আয়াতগুলোর গুরুত্ব সম্পর্কে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উক্তি বিদ্যমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রভাতে হা মিম থেকে আরম্ভ করে হা ইলাইহিল মাসির পর্যন্ত পাঠ করে, একই সাথে আয়াতুল কুরসিও পড়ে, এই উভয়ের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধ্যবর্তী সময়ে তার হেফাজত করা হবে। যে সন্ধ্যার সময় পড়বে, এর মাধ্যমে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মধ্যবর্তী সময়ে তার হেফাজত বা সুরক্ষা করা হবে। হা মিম সূরা মুমিনের দ্বিতীয় আয়াত, প্রথমটি হল বিসমিল্লাহ রহমানুর রহিম, রহমান এবং রহিমের অনুবাদের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল। হামিম হরুফ মুকাত্তাতের অন্তর্ভুক্ত, হামিম হামিদ এবং মজিদ শব্দের সংক্ষিপ্ত রূপ। হামিদের অর্থ হল সেই সত্তা যিনি প্রশংসার যোগ্য, আর সত্যিকার প্রশংসা তারই প্রাপ্য, তারই সাজে। আল্লাহ তাআলাই প্রশংসার অধিকারী সত্তা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম হামদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, স্পষ্ট হওয়া উচিত, হামদ বলা হয় সেই প্রশংসাকে যা কোন প্রশংসার যোগ্য ব্যক্তির ভালো কাজে করা হয়। এছাড়া এমন পুরস্কার দাতার প্রশংসার নাম যিনি সচেতন ভাবে জেনে শুনে পুরস্কৃত করেছেন বা নিজের পছন্দ এবং ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত অনুসারে এহসান বা অনুগ্রহ করেছেন। তিনি বলেন যে হামদ বা প্রশংসা শব্দের রিয়ালিটি বা বাস্তবতার নিরিখে যথাযথ প্রশংসা কেবল তারই প্রাপ্য যিনি সকল জাতীয় কল্যাণের উৎস, যিনি অন্তর্দৃষ্টির ভিত্তিতে কারো উপর অনুগ্রহ করেন, অজান্তে নয় বা বাধ্য হয়ে কোন অনুগ্রহ করেন না। প্রশংসা তার করা হয় বা সত্যিকার প্রশংসার তিনি প্রাপ্য, সত্যিকার প্রশংসা তিনি প্রাপ্য যিনি জেনে শুনে পরিকল্পিত ভাবে অনুগ্রহ করেন, বাধ্য হয়ে নয়। তিনি অগণিত এহসান এবং অনুগ্রহ করা অব্যাহত রাখেন। প্রশংসার এই অর্থ কেবল খোদা তাআলার পবিত্র সত্তাতেই বিদ্যমান, তিনি অনুগ্রহশীল। সূচনা সমাপ্তির সকল অনুগ্রহ তার পক্ষ থেকে, সকল প্রশংসা তারই এ পৃথিবীতেও আর পরকালেও, আর সকল প্রশংসা যা অন্যদের জন্য করা হয় সেসব প্রশংসারও প্রত্যাবর্তন স্থল তিনি, অর্থাৎ খোদা ছাড়া অন্য কারো যদি প্রশংসা করা হয় যা অন্যদের প্রশংসনীয় করেছে বা তারা এমন কোন কাজ করেছে যে কারণে তারা প্রশংসা কুড়ায়, সেটিও আল্লাহ তাআলারই কল্যাণ। আল্লাহ তাদেরকে এমন কাজ করার তৌফিক দিয়েছেন যে কারণে তারা প্রশংসার যোগ্য হয়েছে। হামদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরো বলেন, হামদ সে প্রশংসাকে বলা হয় যা কোন ক্ষমতাসীন ভদ্র মানুষের ভালো কাজে তার মহত্ব সম্মানের উদ্দেশ্যে করা হয়, আর সর্বশ্রেষ্ঠ প্রশংসা মহাপ্রতাপান্বিত খোদার সাথে সম্পর্কযুক্ত সকল প্রশংসার প্রবর্তন স্থল হলেন আমাদের সেই প্রভু প্রতিপালক যিনি পথভ্রষ্টদের হেদায়েত দেন আর হীনদের সম্মান দিয়ে থাকে, সে প্রশংসা স্বল্প হোক বা বেশি। তিনি প্রশংসিতদের দ্বারা প্রশংসিত, অর্থাৎ যারা নিজেরা প্রশংসিত বা প্রশংসনীয় তারা সবাই তার প্রশংসায় রত। এই হামদ শব্দের ব্যাখ্যায় তিনি আরো বলেন যে হামদ শব্দে আরো একদিকে ইঙ্গিত রয়েছে, তা হল মহাকল্যাণের আধার। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দাগণ, আমার গুণাবলীর মাধ্যমে আমাকে শনাক্ত করো আর আমার শ্রেষ্ঠত্বের মাধ্যমে আমাকে চেনো, আমি অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ব্যক্তিবর্গের মতো নই, বরং সবচেয়ে অতিরঞ্জিত রূপে প্রশংসা করা প্রশংসার চেয়ে অধিক প্রশংসার মর্যাদা আমি রাখি। আর তোমরা ভূমণ্ডল এবং নবমণ্ডলে কোনো প্রশংসনীয় এমন বৈশিষ্ট্য পাবে না যা আমার সত্তায় বিদ্যমান নেই। যদি আমার প্রশংসনীয় বৈশিষ্ট্যাবলীকে গুনতে চাও, তোমরা আদৌ তা আয়ত্ত করতে পারবে না। তোমরা যতই প্রাণান্তকর চিন্তা করো না কেন বা কাজে যারা মগ্ন থাকে, এই সমস্ত গুণাবলী সম্পর্কে ভাবতে গিয়ে যতই কষ্ট উঠাও না কেন, খুব ভালোভাবে চিন্তা এবং প্রণিধান করো। এমন কোন প্রশংসা চোখে পড়ে কি যা আমার সত্তা দেখো না? এমন কোন শ্রেষ্ঠত্বের খবর পাও কি যা আমার বা আমার ভার গায়ে থাকা সম্ভব নয়? যদি তোমরা এমনটি মনে করো তাহলে তোমরা আমাকে চেনোই নি, আর তোমরা অন্ধদের অন্তর্ভুক্ত। তাই সকল প্রশংসা খোদাতালাকেই সাজে, খোদাতালারই প্রাপ্য। বরং নিশ্চয় আমি বা আল্লাহ তাআলা আমার প্রশংসনীয় গুণাবলী আর আমার শ্রেষ্ঠত্বের মাধ্যমে আমি পরিচিত। আর আমার মুষলধার বৃষ্টির কথা জানা যায় আমার কল্যাণ রাজির মেঘমালার মাধ্যমে। অতএব আমাকে আমার সমস্ত উৎকর্ষ গুণাবলী এবং সকল শ্রেষ্ঠত্বের সমাহার হিসাবে বিশ্বাস করেছে। আর তারা যেখানে যে শ্রেষ্ঠ দেখেছে আর চিন্তাধারা পরম মার্গে উপনীত অবস্থায় তারা যেই প্রতাপ এবং জালালি দেখেছে সেটিকে তারা আমার সাথে সম্পৃক্ত করেছে। আর সকল মাহাত্ম্য যা তাদের বিবেক বুদ্ধি এবং দৃষ্টিতে পরিষ্কারভাবে ধরা পড়েছে, আর সকল কুদরত বা ক্ষমতা যা তারা চিন্তার জগতে খুঁজে পেয়েছে সেটিকে তারা আমার প্রতি আরোপ করেছে, আমার সাথে সম্পৃক্ত করেছে। এরা এমন মানুষ যারা আমার তত্ত্বজ্ঞানের পথে পরিচালিত হচ্ছে সত্য তাদের সাথে, আর তারা সফল কাম হবে। অতএব আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপদ রাখুন। অতএব উঠ এবং মহাপ্রতাপান্বিত খোদার অনুপম গুণাবলীর সন্ধানে রত হও, আর বুদ্ধিমান বুদ্ধিজীবী চিন্তা ও প্রণিধানকারীদের মতো এক্ষেত্রে ভাবো আর গভীর দৃষ্টিতে চিন্তা করো। কেননা হাম বা প্রশংসা আর আল্লাহর গুণকীর্তন সংক্রান্ত বৈশিষ্ট্যের জ্ঞান বা উৎপত্তি লাভ হলে অন্যান্য গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জিত হতে পারে। ভালোভাবে অনুসন্ধান ও পর্যালোচনা করো, শ্রেষ্ঠত্বের প্রতিটি দিকের উপর গভীর দৃষ্টিপাত করো। এই বিশ্বজগতের প্রকাশিত অপ্রকাশিত সবকিছু তালাশ করতে তাকে সেভাবে সন্ধান করো যেভাবে এক লোভী মানুষ গভীর আগ্রহের সাথে নিজের কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টায়রত থাকে। খোদার কৃপারাজি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য, তার বৈশিষ্ট্যাবলীর জ্ঞান লাভের জন্য, তার প্রশংসার পথ সন্ধানের জন্য সুগভীর চেষ্টা করো এবং এক লোভী মানুষের ন্যায় চেষ্টা করো। তিনি বলেন, তোমরা যখন তার পূর্ণ শ্রেষ্ঠত্ব উদ্ঘাটন করবে আর তার সৌরভ লাভ করবে, তো যেন তোমরা তাকেই পেয়ে গেলে। এটি এমনকি রহস্য যা কেবল হেদায়েত সন্ধানীদের সামনেই প্রকাশ পায়। অতএব তোমাদের প্রভু প্রতিপালক তোমাদের মনে যিনি নিজে সম্পূর্ণ, আর সকল উৎকর্ষ গুণাবলী ও প্রশংসার বা প্রশংসাবলীর সমাহার সকল প্রশংসা সকল গুণকীর্তন বা প্রশংসনীয় দিকগুলো তার সত্তায় সমাবেত। তাই খোদাতালার প্রশংসনীয় হওয়ার এই জ্ঞান, এই আন্ডারস্ট্যান্ডিং বা এই বোধপত্তি আমাদের অর্জন হওয়া উচিত, যেন খোদার অন্যান্য গুণাবলী বা বৈশিষ্ট্যাবলী কেউ আমরা বুঝতে পারি। পুনরায় আল্লাহ তাআলা বলছেন যে তিনি মজিদ, তিনি সম্মানিত বা তিনি বুজুর্গির আধার। খোদার বুজুর্গি বলতে সেই বুজুর্গি বোঝায় না যা আমরা মানুষ সম্পর্কে বলে থাকি বা কাউকে কারো সম্পর্কে বলে যে উনি বড় বুজুর্গ, বা বয়স্ক লোকদের সম্পর্কে বলে থাকি যে তিনি বুজুর্গ হয়ে গেছেন। বরং খোদার ক্ষেত্রে এই মজিদের অর্থ হল, বুজুর্গর অর্থ হল তিনি পরম প্রশংসনীয় সু উচ্চ মর্যাদার অধিকারী, যেই মর্যাদা অন্য কারো লাভ হতে পারে না, যার কল্যাণ রাজির কোন সীমা নেই, যিনি দান করা যিনি দান করেন এবং দান করা অব্যাহত রাখেন, এক্ষেত্রে ক্লান্ত হন না। এই আয়াত পড়তে গিয়ে খোদার মজদ বা সম্মান বা বুজুর্গের দিকটা সামনে থাকতে হবে। প্রথমে হামদ বা প্রশংসা গুণকীর্তনের অর্থ বুঝতে হবে, এরপর মজিদ শব্দের অর্থ বুঝতে হবে। পুনরায় বলা হয়েছে তিনি আজিজ, অর্থাৎ তিনি সকল শক্তির আধার, সবচেয়ে বেশি শক্তিশালী, তিনি তিনি অপরাজেয়, তাকে পরাজিত করা অসম্ভব। সকল সম্মান তাঁরই, তাঁর গুরুত্ব সম্মান অসীম অশেষ, তিনি অমূল্য, তিনি সব, তিনি প্রবল পরাক্রম, তার মতো আর কেউ হতে পারে না। এটি হল আজিজের অর্থ, তিনি আলিম, অর্থাৎ তিনি সবকিছুর জ্ঞান রাখেন, যা কিছু ঘটে গেছে তার জ্ঞানও রাখেন, আর এরও জ্ঞান রাখেন যা ভবিষ্যতে হবে। কোন কিছুই তার দৃষ্টির আড়ালে নয়, যার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। অতএব ইনি হলেন সেই খোদা যিনি এই গ্রন্থ অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছেন, যিনি এই শেষ শরীয়ত অবতীর্ণ করেছেন। এটি বাইতে আগত সকল যুগের জন্য প্রয়োজনীয় জ্ঞান সম্ভার এতে সংরক্ষিত রেখেছেন। এখন সকল প্রকার নিরাপত্তা এবং বিজয় এর উপর আমল করলেই অর্জন হতে পারে। পুনরায় বলেছেন, গাফের দাম্ব, অর্থাৎ তিনি পাপ ক্ষমাকারী। অতএব তার সামনে বিনত হয়ে পাপের ক্ষমা চাওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় এর ব্যাখ্যা করেছেন, বলেন সবসময় পাপের ক্ষমা চাওয়া এবং যাচনা করা উচিত। একবার বলেন যে মানুষ যে আলো লাভ করে তা সাময়িক হয়ে থাকে, যে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক আলো যা লাভ হয় তা সাময়িক হয়ে থাকে, সেটিকে স্থায়ীভাবে সাথে যদি রাখতে হয় ইস্তেগফারের প্রয়োজন হয়। তিনি বলেন নবীরা যে ইস্তেগফার করেন এরও কারণ এটি, কারণ তারা সেসব এসব বিষয় জানেন, আর তাদের আশঙ্কা থাকে যে আলোর যে চাদর আমরা প্রদত্ত হয়েছে কোথাও তা ছেনে না যায়, কোথাও তা প্রত্যাহার না করে নেওয়া হয়। তিনি বলছেন ইস্তেগফারের অর্থ এটি হয়ে থাকে, বর্তমানে খোদা থেকে যেই জ্যোতি বা আলো লাভ হয়েছে তা যেন বলবৎ বিরাজমান থাকে আর যেন অধিক লাভ হয়। তিনি বলছেন যে এটি অর্জনের জন্য পাঁচ বেলার নামাজও নির্ধারিত হয়েছে, নামাজ এরই অংশ সেই আলো লাভের জন্য, মাগফিরাত লাভের জন্য। কারণ সে অবস্থা মানুষ পাপের পাপ থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, যেন সে প্রতিদিন প্রাণ ভরে আন্তরিকভাবে খোদা তালার কাছে যাচনা করে। যার অন্তর্দৃষ্টি রয়েছে সে জানে নামাজই হলো একটি মেরাজ, নামাজের বিগলিত এবং আকুতি মিনতিপূর্ণ দোয়ার মাধ্যমেই সে এই সমস্ত ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারে, যার মাধ্যমে সে এইসব ব্যাধি থেকে অর্থাৎ সকল প্রকার দৈহিক ও আধ্যাত্মিক ব্যাধি থেকে পরিত্রাণের জন্য দোয়ার প্রয়োজন, আর দোয়াতে ইস্তেগফারের প্রয়োজন, নামাজও এরই একটি অংশ। অতএব এই আয়াত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, শুধু পাঠ করলে কিছু হবে না, ব্যবহারিক অবস্থার উন্নয়নও আবশ্যক। নিজের অবস্থার প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখতে হবে যে কিভাবে আমরা ইস্তেগফার করব আর কিভাবে আমাদের নামাজের আমরা সুরক্ষা করতে পারি, যেন আমাদের হেফাজত হয়, যেন আমরা নিরাপদ থাকতে পারি। ইস্তেগফারের ব্যাখ্যা করতে গিয়ে আরেকবার বলেছেন, আরেক জায়গায় বলেছেন ইস্তেগফারের অর্থ হল আক্ষরিকভাবে কোন পাপ যেন প্রকাশ না পায় আর পাপের শক্তি যেন প্রকাশ না পায়, অর্থাৎ যার ফলে পাপ হতে পারে সেই উপলক্ষ বা সেই স্থানই বা সেই মুহূর্ত যেন সামনে না আসে, সেই শক্তি যেন প্রকাশ না পায়। নবীদের ইস্তেগফারের স্বরূপ এটি যে তারা নিষ্পাপ হয়ে থাকেন, কিন্তু ইস্তেগফার তারা এই জন্য করেন যে ভবিষ্যতে যেন সেই অপশক্তির সামনে না আসে। আর নবীদের ক্ষেত্রে ইস্তেগফারের ভিন্ন অর্থ হবে, অর্থাৎ যে অপরাধ হয়ে গেছে, যে পাপ হয়ে গেছে সাধারণ মানুষের ক্ষেত্রে, আল্লাহ তাআলা এর কুফল থেকে যেন রক্ষা করেন আর সেসব পাপ ক্ষমা করে দেন আর ভবিষ্যতের পাপ থেকে যেন দূরে রাখেন বা নিরাপদ রাখেন। মানুষের জন্য আবশ্যকীয় বিষয় হল সবসময় ইস্তেগফারে রত থাকা। এই যে দুর্ভিক্ষ এবং বিভিন্ন প্রকার বিপদাপদ পৃথিবীতে নাজেল হয়, এর অর্থ বা উদ্দেশ্য এটি হয়ে থাকে যে মানুষ যেন ইস্তেগফারে রত থাকে, যে সমস্ত বিপদাপদ আসে বা আহমদেরা যে সমস্যার সম্মুখীন হয় তখন দোয়া এবং ইস্তেগফারের প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। ইস্তেগফার বলতে কেবল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলাকেই বোঝায় না, সত্যিকার অর্থে বিদেশি ভাষা হওয়ার কারণে এর প্রকৃত মর্ম দৃষ্টির আড়ালে আরবরা তো এর অর্থ খুব ভালো বুঝত, কিন্তু আমাদের দেশে এটি যেহেতু বিদেশি ভাষা তাই অনেক সত্য প্রচ্ছন্ন রয়েছে। অনেকেই বলে যে আমরা এতবার ইস্তেগফার করেছি, একশত বা হাজার বার তসবিহ করেছি, কিন্তু ইস্তেগফারের অর্থ এবং মর্ম জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না, অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। মানুষের উচিত আন্তরিকভাবে কার্যত ক্ষমা চাইতে থাকা যে সেই পাপ আর অপরাধ যা আমার দ্বারা সাধিত হয়েছে তার শাস্তি যেন পেতে না হয়, আর ভবিষ্যতের নীরবে আন্তরিকভাবে খোদার কাছে যেন সাহায্য যাচনা করতে থাকে যে আল্লাহ যেন ভবিষ্যতের নেক কর্মের তৌফিক দেন আর পাপ থেকে রক্ষা করেন। ভালোভাবে স্মরণ রেখো যে কেবল বলি সর্বস্ব কাজে কোনো লাভ হবে না, মুখ নিজের ভাষায় ইস্তেগফার করা যায় যে আল্লাহ যেন পূর্বের পাপ ক্ষমা করে দেন, ভবিষ্যতে পাপ থেকে মুক্ত রাখেন আর অনেক কর্ম করার তৌফিক দেন, এটি প্রকৃত ইস্তেগফার। এমনিতেই আস্তাগফিরুল্লাহ বলতে থাকবে আর হৃদয়ের উপর কোন প্রভাবই পড়বে না, এর কোনো প্রয়োজন নেই। ইস্তেগফার ফলে হৃদয় যদি না গলে, মন যদি বিগলিত না হয়, উদ্দীপনা সৃষ্টি না হয়, ক্ষোধাবৃত্তি সৃষ্টি না হয়, ততক্ষণ ইস্তেগফারের কোনো লাভ নেই, হৃদয়ে উদ্দীপনা সৃষ্টি হওয়া উচিত। তিনি বলছেন, স্মরণ রেখো খোদার দরবারে সেই কথাই পৌঁছে যা মন থেকে উদ্ভূত হয়, নিজের ভাষায় আল্লাহর কাছে অনেক দোয়া করা উচিত, এর ফলে হৃদয়ের উপর প্রভাব পড়ে, মুক্ত কেবল হৃদয়ের সাক্ষী হয়ে থাকে। হৃদয় যদি উদ্দীপনা সৃষ্টি একই সাথে মৌখিক অঙ্গীকার যদি এর সঙ্গ দেয় তাহলে ভালো কথা। আন্তরিকতা শূন্য মৌখিক দোয়া অর্থহীন বৃথা। হ্যাঁ, আন্তরিক দোয়াই আসল দোয়া হয়ে থাকে। বিপদ আপদ অবতীর্ণ মানুষ যদি আন্তরিক ভাবে বা মনে মনে খোদার কাছে দোয়া করতে থাকে, ইস্তেগফারে রত থাকে, তাহলে দয়ালু কৃপালু খোদার বদান্যতায় সেই বিপদ চলে যায়। এটি নয় যে সমস্যা বা বিপদ আপদ আসলেই দোয়া করবে, বরং তার পূর্বেই দোয়ায় রত থাকা উচিত। দয়ালু ও কৃপালু খোদা সেই বিপদ আপদ চলিয়ে দেন, কিন্তু বিপদ যখন এসে যায় তখন চলে না। বিপদ আপদ নাজেল হওয়ার পূর্বেই দোয়া রত থাকা উচিত, অনেক বেশি ইস্তেগফার করা উচিত, এভাবে আল্লাহ তাআলা বিপদের সময় নিরাপদ রাখেন। তিনি বলছেন, আমাদের জামাতের উচিত স্বতন্ত্র কোন বিশেষত্ব প্রকাশ করা, কোন পার্থক্য থাকা উচিত। যদি কোনো ব্যক্তি বয়স করে যায় কিন্তু স্বতন্ত্র বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পায় না, স্ত্রীর সাথে পূর্বের মতোই ব্যবহার করে আর পরিবার পরিজনের সাথে পূর্বের মতোই যদি ব্যবহার করে তাহলে এটি ভালো কথা নয়। বয়সের পরও যদি সেই দুর্ব্যবহার এবং দুরাচারিতায় প্রকাশ পায় আর অবস্থা যদি তাই থাকে যা পূর্বে ছিল তাহলে বয়স করে লাভ কি? বয়সের পর উচিত হবে ও আহমদীদেরও আর আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের এমন আদর্শ দেখানো যেন তারা বলতে বাধ্য হয় যে এখন তা নয় যা পূর্বে ছিল। ভালোভাবে স্মরণ রেখো, যদি পরিচ্ছন্ন কর্ম করো তাহলে অন্যদের উপর অবশ্যই প্রভাব পড়বে। তোমাদের মহানবী ইসলামের কত বড় প্রতাপ ও প্রভাব ছিল, একবার কাফেরদের আশঙ্কা হয় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেবেন বা দোয়া করবেন, তখন সব অবিশ্বাসী সম্মিলিতভাবে আসে এবং নিবেদন করে হুজুর অভিশাপ দেবেন না, সত্যবাদী মানুষের অবশ্যই প্রভাব এবং প্রতাপ পড়ে থাকে, তাই সম্পূর্ণভাবে স্বচ্ছ পরিষ্কার কাজ করা উচিত আর আল্লাহর খাতিরে তা করা উচিত, তাহলে অবশ্যই অন্যদের উপর প্রতাপ ও প্রভাব পড়বেই। তাই ইস্তেগফার করা এবং ইস্তেগফারের প্রকৃত মর্ম অনুধাবনের বৈশিষ্ট্য বিশিষ্ট সৃষ্টি হওয়া উচিত। জিকির আল্লাহ তাআলার স্মরণ আর দোয়া তখন কাজে আসে যখন কর্মের মানের উন্নয়নের চেষ্টাও থাকবে। মানুষ বলে যে কোন ছোট দোয়া বলুন যেন আমরা পড়তে পারি। ছোট্ট দোয়াও তখন কাজে আসে যখন আবশ্যক দায়িত্ব পালন করা হয়, নামাজ যদি পড়েন যথাসময়ে যদি পড়া হয় রীতিমতো এবং সাগ্রহে পড়া হয়, কেবল তবেই জিকির আজকার কাজে দেবে। এরপর খোদার গুণবাচক নাম যা বর্ণনা করা হয়েছে তা হল কাবেলে তাওব। আল্লাহ তাআলা তাওবা গ্রহণ করেন, তাওবার অর্থ হল পাপের ক্ষমা যাচনা করে খোদার দিকে ফিরে আসা। মানুষ যদি এই অঙ্গীকার সাথে আল্লাহ দরবারে উপস্থিত হয় যে ভবিষ্যতে কোনো পাপ করব না আর পাপ থেকে বিরত থাকার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা এই চেতনা এবং এই সংকল্প নিয়ে যারা তার দিকে ফিরে আসে তাদের তওবা গ্রহণ করেন। এ বিষয়টিও একবার হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বর্ণনা করেছেন। হযরত মসীহ বলছেন সেই দিন কোনটি যা জুমা এবং দুই ঈদের চেয়ে শ্রেয় এবং কল্যাণময় দিন, আমি তোমাদেরকে বলছি সেই দিনটি হল মানুষের তওবা করার দিন, যা এর প্রত্যেকটি চেয়ে উত্তম এবং সকল ঈদের চেয়ে বড়। কেন আমরা সেদিন সেই নোংরা কর্ম যা মানুষকে জাহান্নামের নিকটতর করে আর অভ্যন্তরীণ ভাবে ঐশী ক্রোধের তাকে লক্ষ্যে পরিণত করে তা বিধৌত করা হয় এবং তার পাপ ক্ষমা করে দেওয়া হয়। সত্যিকার অর্থে মানুষের জন্য এসে বড় কোন খুশি এবং ঈদের দিন হবে যা তাকে চিরস্থায়ী জাহান্নাম এবং চিরস্থায়ী ঐশী ক্রোধ থেকে নিষ্কৃতি দেবে। তো বা তার এই গুণাগার যে প্রথম খোদা থেকে দূরে এবং তার ক্রোধের লক্ষ্যে পরিণত হচ্ছিল, তার কৃপা এখন তার নিকটতর হয় এবং জাহান্নাম আর শাস্তি থেকে তাকে দূরবর্তী করা হয়। যেভাবে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিঃসন্দেহে খোদা তাআলা তওবাকারীদের সাথে বন্ধুত্ব রাখেন, বন্ধুত্ব করেন যারা পবিত্রতার সন্ধানে তাদের ভালোবাসেন। এই আয়াতের অর্থ কেবল এটাই সামনে আসে না যে আল্লাহ তাআলা তওবাকারীদের তার প্রেমাস্পদের মর্যাদা দেন, বরং এটিও বোঝা যায় যে সত্যিকার তওবার সাথে সত্যিকার পবিত্রতা এবং পরিচ্ছন্নতা আবশ্যক। সত্যিকার তওবা সেটি যার সাথে প্রকৃত পবিত্রতা থাকবে। মানুষের সংকল্প যদি দৃঢ় হয় যে ভবিষ্যতে আমি পাপ করব না, আর এটি যদি হয় আর পবিত্রতা পরিচ্ছন্নতা যদি থাকে, তাহলে তওবা গৃহীত হবে সকল প্রকার নোংরামি এবং আবর্জনা থেকে দূরত্ব আবশ্যক। নতুবা শুধু তওবা আর শব্দের পুনরাবৃত্তিতে কোনো লাভ নেই। অতএব যেদিন এতটা কল্যাণময় যে যেদিন মানুষ তার অপকর্ম থেকে তওবা করবে, আল্লাহ তাআলার সাথে সত্যিকার মীমাংসার অঙ্গীকার করে তার নির্দেশ মানতে গিয়ে যদি মাথা ঝুঁকিয়ে দেয়, তাহলে এতে সন্দেহ নেই যে এই শাস্তি তার অজান্তে তার অপকর্মের ফলশ্রুতিতে তার জন্য প্রস্তুত হচ্ছিল, তা থেকে রক্ষা করা হবে। এইভাবে সে বিষয় পেয়ে যায় যার সম্পর্কে তার কোন প্রত্যাশা বা আশাই ছিল না। তোমরা নিজেরা ভাবতে পারো যে এক ব্যক্তি কোন কিছু পাওয়ার বিষয়ে যেখানে সম্পূর্ণভাবে নিরাশ আর সেই নৈরাশ্যের মাঝে তার লক্ষ্য যদি অর্জন হয়ে যায়, তাহলে সে কতটা আনন্দিত হবে, তার হৃদয়ে এক নতুন জীবন লাভ করবে। এই কারণেই হাদিসে এর উল্লেখ করা হয়েছে। হাদিস এবং অতীতের ধর্মগ্রন্থ থেকে এটি জানা যায় যে যদি যখন মানুষ পাপের মৃত্যু থেকে বেরিয়ে তওবার মাধ্যমে নতুন জীবন লাভ করে, আল্লাহ তাআলা তার এই জীবনে সন্তুষ্ট হন। এটি সত্যিকার অর্থে আনন্দের বিষয় এটা যে মানুষ যেখানে পাপের বোঝায় জর্জরিত আর ধ্বংস এবং মৃত্যু চতুর্দিক থেকে তাকে ঘিরে রাখার ঐশী শাস্তি তাকে গ্রাস করার জন্য প্রস্তুত, সে নিমিষে সেই পাপ এবং অপকর্ম যা দূরত্ব এবং বিচ্ছিন্নতার কারণ হচ্ছিল, তওবা করে যদি আল্লাহর দিকে এসে যায় তাহলে সেটি খোদার জন্য আনন্দের সময় হয়ে থাকে এবং ঊর্ধ্বলোকে ফেরেশতারাও আনন্দিত হয়। কেননা আল্লাহ তাআলা চান না যে তার কোন বান্দা ধ্বংস হোক, বরং তিনি চান যে তার বান্দার পক্ষ থেকে যদি দুর্বলতা এবং ভ্রান্তি প্রকাশ পেয়ে যায়, তারপরও সে যেন তওবা করে নিরাপত্তার বেষ্টনীতে প্রবেশ করে। অতএব স্মরণ রেখো যেদিন মানুষ নিজের পাপ থেকে তওবা করে সেটি বড়ই কল্যাণময় দিন, সব দিনের মাঝে শ্রেষ্ঠ দিন, কেননা সেদিন সে নতুন জীবন লাভ করে আর খোদার নিকটতর তাকে করা হয়। এ দৃষ্টিকোণ থেকে এই দিনটি, অর্থাৎ যেদিন হুজুর বয়াতনে ছিলেন, যেদিন তোমাদের অনেকেই অঙ্গীকার করেছ, অর্থাৎ আজকে সকল পাপ থেকে তওবা করছি আর ভবিষ্যতে যথাসাধ্য পাপ থেকে বাঁচার বা দূরে থাকার চেষ্টা করবো, এটি ইয়মে তওবা বা তওবার দিন। আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে আমি দৃঢ় বিশ্বাস রাখি যে প্রত্যেক ব্যক্তি যে আন্তরিক ভাবে তওবা করেছে, যে সততার সাথে তওবা করেছে, তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, আর সে আত্মায় বা মিনাস জানবে কাম আল্লাহ নাম বালাহুর অধীনে এসে গেছে, অর্থাৎ সে এমন যেন কোন পাপ এসে করেনি। হ্যাঁ, আমি আবার বলবো, যার জন্য শর্ত হল প্রকৃত পবিত্রতার সত্যিকার পরিচ্ছন্নতার দিকে পদচারণা করা, আর এই তওবা যেন ভুলের সর্বস্ব না হয় বরং কর্মে কোনে যেন সজ্জিত হয়। কারো পাপ ক্ষমা করে দেওয়া সামান্য বিষয় নয়, অনেক অনেক বড় কথা। দেখো, মানুষের কেউ যদি কোন দোষ করে, কোন ভুল ভ্রান্তির শিকার হয়, তাহলে অনেক সময় বংশ পরম্পরায় শত্রুতা চলতে থাকে, বংশ পরম্পরায় সে প্রতিদ্বন্দ্বের সন্ধানে থাকে সুযোগে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও কৃপালু, মানুষের মতো কঠোর হৃদয়ের অধিকারী নন যে এক পাপের জন্য বংশ পরম্পরায় পিছিয়ে হওয়া ছাড়েন না আর ধ্বংস করতে চাইবেন, বরং সে দয়ালু কৃপালু খোদা 70 বছরের পাপকে এক কথায় এক নিমেষে ক্ষমা করে দেন। একথা মনে করো না যে ক্ষমা এমন বিষয় যার কোন লাভ নেই বা যার গঠনমূলক কোন দিক নেই, না, সেই পাপ সত্যিকার অর্থে কল্যাণকর এবং উপকারী, এবং তারা এটি ভালোভাবে বুঝে এবং অনুধাবন করে যারা সত্যিকার অর্থে তওবা করেছে। অতএব এই সত্যিকার তওবাই নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকে। যদি এটি না হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ রেখো যে তিনি সদৈব একাব, অর্থাৎ মানুষ যখন খোদার নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখায় খোদা তাকে শাস্তি দেন। তিনি বলছেন যে তাওল অনেক বড় দাতা, মানুষের কল্যাণ সাধনের কোন সীমা পরিসীমা নেই, তার দানের কোন সীমা নেই, কেননা তিনি শক্তির আধার, সবকিছু দিতে পারেন, তার ভান্ডার অনন্ত বা সীমাহীন। কেননা তার ধন ভান্ডার অশেষ, অসীম, অনন্ত। আমার এসব গুণাবলী বা বৈশিষ্ট্যাবলী স্মরণ রেখো, সবসময় কল্যাণ খণ্ডিত হবে, অন্য কারো এত ক্ষমতা নেই, এত শক্তি নেই। আমরা এই পৃথিবীতেও আর মৃত্যুর পরও তার দিকেই ফিরে যাব, এই চেতনা যদি থাকে যে দিবাশেষে খোদার কাছেই ফিরে যেতে হবে, খোদার দিকেই ফিরে যেতে হবে। তাহলে নেক কাজ করার এবং তার নির্দেশ অনুসারে জীবনযাপনের প্রতি মনোযোগ থাকবে। অবস্থা যদি এমন হয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই নিরাপত্তা দিয়ে থাকেন, সুরক্ষা করে থাকেন। দ্বিতীয় আয়াত, যার প্রতি একবার মহানবী ইসলাম এভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন, এটি আয়াতুল কুরসি সংক্রান্ত হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত। এটি তিনি বলেন, মহানবী ইসলাম বলেছেন যে সবকিছু চূড়া হয়ে থাকে, কোরআনের চূড়া হল সূরা বাকারা, আর তাতে এমন একটি আয়াত আছে যা কোরআনের সব আয়াতের সর্দার, সেটি হল আয়াতুল কুরসি। এর ব্যাখ্যায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ তিনি খোদা, তিনি ব্যতীত আর কেউ নেই, তিনি সকল প্রাণের উৎস, সকল অস্তিত্বের অবলম্বন। এর বাহ্যিক অর্থ হল জীবন্ত সেই খোদাই, নিজ অস্তিত্বে প্রতিষ্ঠিত সেই খোদাই, অতএব যেখানে তিনি একমাত্র খোদা, যিনি একমাত্র নিজ অস্তিত্বে বিদ্যমান সত্তা। তাই এর পরিষ্কার অর্থ হল তিনি ছাড়া যাদেরকে জীবিত দেখা যায় তাদের সকলেই তার জীবনের কাছে ঋণী, আকাশ এবং পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত তার পবিত্র সত্তার গুণেই তারা প্রতিষ্ঠিত। তিনি সমধিক ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহ তাআলা কোরআন হিসেবে দুটো নাম উপস্থাপন করেছেন, একটি হল আল হাই, অপরটি হল আল কাইয়ুম। আল হাই শব্দের অর্থ হল আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং অন্যদের জীবন দিয়ে থাকেন আল কাইয়ুম, যিনি নিজে নিজ গুণে প্রতিষ্ঠিত আর অন্যদের স্থায়িত্বের তিনি কারণ। প্রত্যেক বস্তুর বাহ্যিক ও আধ্যাত্মিক স্থিতি এবং জীবন এই দুই গুণের কাছে ঋণী। হাই শব্দের দাবি হল তার ইবাদত করা। হুজুর বলছে এটি প্রণিধানযোগ্য কথা, হাইউল কাইয়ুমে হাই শব্দের দাবি হল তার ইবাদত করা। এর বিকাশ সূরা ফাতিহার ইয়াকা নাবুদুতে ঘটতে দেখা যায়। আল কাইয়ুমের দাবি হল তার কাছে অবলম্বন কামনা করা, আর ইয়াকা নাস্তাইনের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। জীবিত থাকতে হবে আধ্যাত্মিক ভাবেও যদি জীবিত থাকতে হবে, আর হাই বৈশিষ্ট্য থেকে যদি কল্যাণ মণ্ডিত হতে হয় তার ইবাদত করতে হবে। ইবাদতের জন্য তার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তৌফিক দিন যেন আমরা ইবাদতকারী হই। হাই শব্দ ইবাদত এর দাবি রাখে এই জন্য যে তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করে পরিত্যাগ করেনি, ছেড়ে দেননি। যেমন কোন মিস্ত্রি যে ঘর বানায় তা সে মারা গেলে বিল্ডিং এর বা ঘরের কোনো ক্ষতি নেই। এক ব্যক্তি যে ঘর এবং বিল্ডিং নির্মাণ করে, নির্মাতা মারা গেলেও সেই বিল্ডিং এর কিছু যায় আসে না, কিন্তু মানুষ খোদার মুখাপেক্ষী সর্বাবস্থায় সে খোদার মুখাপেক্ষী থাকে। তাই সর্বাবস্থায় মানুষ খোদার মুখাপেক্ষী, তাই খোদার সাথে সত্যি যাচনা করা বা করতে থাকা আবশ্যক। আর এটি ইস্তেগফার। ইস্তেগফারের বিষয়ের ব্যাখ্যা পূর্বে বিশদ ভাবে এসে গেছে যে খোদার কল্যাণ রাজির যে জ্যোতি বা আলো তা স্থায়ী রাখার জন্য ইস্তেগফারের প্রয়োজন। আর ইস্তেগফার এমন ইবাদত যার ফলে শক্তি লাভ হয়। আয়াতুল কুরসিতে যে শাফায়াতের বিষয়টি বর্ণিত হয়েছে তা স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন যে সব মানুষ অন্যের জন্য যখন দোয়া করে এটিও এক প্রকার সুপারিশ বা শাফায়াত, আর মোমেনের এটি বৈশিষ্ট্য হওয়া উচিত যেন সে সব সময় এটি করা অব্যাহত রাখে। আল্লাহর অনুমতি এবং ইচ্ছা ব্যতীত কোন সুপারিশ বা সাফায়াত হতে পারে না। কোরআন অনুসারে সাফায়াতের অর্থ হল এক ব্যক্তির ভাইয়ের জন্য দোয়া করা যে সে যেন বা তার যেন সে লক্ষ্য অর্জন হয় বা কোনো বিপদাপদ যেন চলে যায়। অর্থাৎ যে উদ্দেশ্যে কোনো ব্যক্তি দোয়ার অনুরোধ করে দোয়া করা উচিত তার সেই উদ্দেশ্য যেন সিদ্ধি হয়, কোনো বিপদাপদ থাকলে সেই বিপদাপদ যেন দূর হয় বা চলে যায়। কোরআনের নির্দেশ হল যে ব্যক্তি খোদার দরবারে বেশি বিনত হয় ঝুঁকে সে যেন দুর্বল ভাইয়ের জন্য দোয়া করে যে তার যেন সেই মর্যাদা লাভ হয়। এটি সাফায়াত বা সুপারিশের প্রকৃত তত্ত্বমর্ম। আমরা আমাদের ভাইদের জন্য তাই দোয়া করি যে খোদা যেন তাদের শক্তি দেন, তাদের সামর্থ্য দেন, তাদের বিপদ যেন দূর করেন। এটি এক প্রকার সহমর্মিতা। পুনরায় তিনি বলেন যে যেহেতু সব মানুষ এক দেহতুল্য, সে কারণেই আল্লাহ তাআলা বারবার শিখিয়েছেন যে যদিও সাফায়াত বা সুপারিশ গ্রহণ করা তারই কাজ, কিন্তু তোমরা তোমাদের ভাইদের সাফায়াত বা সুপারিশে রত থাকো। সাফায়াত বা সহমর্মিতাপূর্ণ দোয়া থেকে বিরত থাকবে না, তোমাদের পরস্পরের কাছে এটি পরস্পরের অধিকার। সাফায়াত শব্দ সুফা থেকে নেওয়া হয়েছে। সুফা বলা হয় জোড়কে যা বিজোড়ের বিপরীত। মানুষকে তখন সুফি বলা হয় যখন সে পরম সহানুভূতির বশবর্তী হয়ে অন্যের জোড়া হয়ে তার মাঝে বিলীন হয়ে যায় আর অন্যের জন্য সেভাবেই নিরাপত্তা যাচনা করে যতটা নিজের জন্য। স্মরণ রাখা উচিত যে কোন ব্যক্তির ধর্ম ততক্ষণ সম্পূর্ণ হতে পারে না যতক্ষণ জোড়া হিসেবে সহানুভূতি তার মাঝে সৃষ্টি হয়। পরস্পরের জন্য পরম সহানুভূতি থাকা উচিত। বরং বলেছেন যে ধর্মের দুটোই সম্পূর্ণ দিক রয়েছে, একটি হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, অপরটি মানব জাতিকে এতটা ভালোবাসা যে তাদের সমস্যাকে নিজেদের সমস্যা মনে করা এবং তাদের জন্য দোয়া করা। এটিকে অন্য ভাষায় শাফায়াত বলা হয় আর বা সুপারিশ বলা হয়। এটি একটি গুরু রহস্য যা আয়াতুল কুরসি পড়ার সময় যদি আমরা সামনে রাখি তাহলে মানব জাতির জন্য সহানুভূতির প্রেরণা চেতনা দৃঢ় হবে। মহানবী সাল্লাল্লাহু যেখানে আমাদের এটি পড়ার নসিহত করেছেন এতে ইমান আনয়নকারীদের পারস্পরিক সহানুভূতির সম্পর্ক দৃঢ় করার বেশিরভাগ নির্দেশে রয়েছে আর মানব জাতির জন্য মোটের উপর শিক্ষা রয়েছে যে সবার জন্য হৃদয়ে সহানুভূতি থাকা উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত আজকের মুসলমান পরস্পরের রক্ত পিপাসু আর দাবি করে যে আমরা কোরআন এবং হাদিস মেনে চলি। যাই হোক, সেটি স্মরণ থাকতে হবে, এটিও স্মরণ থাকা উচিত যে প্রকৃত শেফায়াতের অধিকার আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তার দৃষ্টান্ত তার জীবনে আমরা তার জীবদ্দশায় আমরা দেখেছি। তা বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরকালের শাফি সেই প্রমাণিত হতে পারে যে পৃথিবীতে শেফায়াতের কোন দৃষ্টান্ত স্থাপন করেছে। পরকালে শাফি বা সুপারিশকারী হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি শাফায়াত করবেন। তো প্রকৃত সুপারিশকারী তিনি প্রমাণিত হতে পারেন যে পৃথিবীতে কোন দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাফায়াতের এই দৃষ্টান্ত সামনে রেখে যখন আমরা মুসার প্রতি দৃষ্টিপাত করি, তিনিও শাফি বা শাফায়াতকারী প্রমাণিত হন, কেননা বারবার দোয়ার মাধ্যমে অবতীর্ণ আজাব তিনি টলিয়েছেন। একইভাবে আমরা হযরত মুহাম্মদ ইসলামের প্রতি যখন দৃষ্টিপাত করি, তার শফি বা সাফায়াতকারী হোনা সবচেয়ে সুস্পষ্ট সত্য প্রমাণিত হয়, অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে চোখে পড়ে ধরা পড়ে। তার সাফায়াতের কল্যাণেই দরিদ্র সাহাবিদের তিনি সিংহাসনে বসিয়েছেন, তার সাফায়াতেরই এটি ফলাফল যে আপাত দৃষ্টিতে তারা মূর্তি পূজা এবং শিরকে মাঝে লালিত পালিত হয়েছে, কিন্তু এমন একত্ববাদী হয়ে গেছেন তারা যা দৃষ্টান্ত কোন যুগে দেখা যায় না। তার সাফায়াত বা সুপারিশেরই এটি সুফল যে আজ পর্যন্ত তার অনুসারীরা খোদা তালার পক্ষ থেকে সত্যিকার এলহাম লাভ করে, আল্লাহ তাদের সাথে বাক্যা লাভ করেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এমন প্রমাণ কোথেকে এবং কিভাবে পাওয়া যেতে পারে? আমাদের নেতা এবং মনিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত বা সুপারিশের এর চেয়ে বড় এবং অসাধারণ প্রমাণ আর কি হবে যে আমরা শেরসুলের কল্যাণে খোদা থেকে যা কিছু লাভ করি আমাদের শত্রুদের জন্য তা পাওয়া সম্ভব নয়। যদি আমাদের বিরোধী এটি পরীক্ষা করতে চায়, কয়েকদিনের এই সিদ্ধান্ত হতে পারে। পুনরায় আয়াতুল কুরসির শেষের দিকে দুটো গুণবাচক নাম আল্লাহর উল্লেখ করা হয়েছে, একটি হলো আলী, মহান মর্যাদার অধিকারী, তার চেয়ে মহান মর্যাদার কারণে তিনি আকাশ এবং পৃথিবীর অধিপতি, তিনি সুমহান, তার মাহাত্ম্য গরিমা এবং মহান মর্যাদা সেটি যে পর্যায়ে অন্য কেউ পৌঁছতে পারে না, তার মহান মর্যাদা সবকিছুকে পরিবেষ্টন করে আছে, কোনো কিছু এই বেষ্টনীর বাই গণ্ডির বাইরে নয়। এই তার মহান মর্যাদা হলো আলী, শব্দের অর্থ আজিম,
আজমত
আজিম হওয়ার অর্থ হলো তার মহান মর্যাদা যে পর্যায়ে আর কেউ পৌঁছতে পারে না। আজিমের আরেকটা অর্থ হলো যিনি সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন, কোনো কিছু তার গণ্ডি এবং বেষ্টনীর বাইরে নয়, এটি হলো তার সুমহান হওয়া এবং সু উচ্চ হওয়ার অর্থ। এটা শেষ অংশের ব্যাখ্যা করতে গিয়ে মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহর কুরসি বা শাসন ক্ষমতা সংক্রান্ত আয়াত হলো ওয়াসিয়া কুরসি ইহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম, অর্থাৎ খোদা তালার শাসন গণ্ডিতে রয়েছে সকল ভূমন্ডল ও নবমন্ডল, তিনি সেই সব কিছু বহন করছেন আর তা বহনে তিনি ক্লান্ত হন না। তিনি অতি উচ্চ, এর তার উচ্চতার গভীরতাকেও আয়ত্ত করতে পারে না, তিনি সবচেয়ে বড়, তার মাহাত্ম্যের সামনে সবকিছু তুচ্ছ। এটি কুরসি বা আসনের অর্থ বা শাসন ক্ষমতার অর্থ, এটি একটি রূপক বিষয়, এর অর্থ হল নবমন্ডল ও ভূমন্ডল সবকিছু তার নিয়ন্ত্রণে, আর সবকিছু ওর মর্যাদা থেকে তার মর্যাদা মহান এবং বড়, তার মাহাত্ম্যের কোন সীমা নেই। অতএব ইনি হলেন সেই মহান খোদা যার মাহাত্ম্যের কোন কিনারা নেই, যিনি অসীম, তিনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন কিন্তু তিনি সীমাহীন, সবকিছু তার বেষ্টনের মাঝে রয়েছে। মানুষ যদি এসব কথা বুঝে আর এটি বুঝে যদি মানুষ কোরআনের আয়াত পড়ে কেবল তবে খোদার স্নেহক্রোড় স্থান পেতে পারে, তার নিরাপত্তা বেষ্টনীতে স্থান পেতে পারে। মানুষ যদি আল্লাহর নিরাপত্তা বেষ্টনীতে স্থান পাওয়ার চেষ্টা করে কেবল তবেই খোদার প্রাপ্য এবং বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের চেষ্টা করে এবং করা উচিত। আর এসব প্রাপ্য অধিকার যদি প্রদান করা হয় তবেই আল্লাহ তাআলা হেফাজত বা নিরাপত্তা দিয়ে থাকেন। এ বিষয়টি সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আয়াত পড়া উচিত, যে পড়বে সে আল্লাহর নিরাপত্তা বেষ্টনীতে থাকবে, তো আয়াত কেবল পাঠ করা যথেষ্ট নয়, বরং এর বিষয়বস্তু প্রণিধান করে সেসব কথা অবলম্বনের প্রয়োজন, সেসব জ্ঞান এবং বুৎপত্তি অর্জনেরও আবশ্যকতা রয়েছে। যা এসব আয়াত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআন বেশ কয়েক জায়গায় এর বিশদ ব্যাখ্যা করেছে, আর মসীহ ইসলাম পরিষ্কারভাবে তা আমাদের সামনে তুলে ধরেছেন। যদি সব কিছু করা হয় তাহলে মানুষ খোদা তালার কৃপায় তার নিরাপত্তা বেষ্টনীতে থাকবে। আল্লাহ তালা এই শিক্ষা অনুসারে আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। নামাজের পর আজও একটি গায়েবানা বা এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। তা প্রফেসর আব্দুল কাদের ডারি সাহেবের স্ত্রী আবেদা বেগম সাহেবা তিনি নবাবশার অধিবাসিনী ছিলেন। 22 জানুয়ারি 75 বছর বয়সে ইহধাম ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতার নাম ছিল নিয়াজ মোহাম্মদ খান। তিনি পূর্ববঙ্গে সরকারি কর্মকর্তা অর্থাৎ চিফ কমিশনার ছিলেন। করাচিতেও ছিলেন কিন্তু তিনি আহমদী ছিলেন না। নিয়াজ মোহাম্মদ খান সাহেব আবেদা বেগম সাহেবের মা আহমদী ছিলেন। তার সন্তান সন্ততিদের মাঝে কেবল আবেদা বেগমই আহমদীয়ত গ্রহণ করেছেন। তিনি বয়াত করেছেন 1963 সনে। এরপর আল্লাহ তাআলার কৃপায় ওসিয়ত করেছেন। হাজার কলিমাত মসজিদ সালেস রহমুল্লাহ। তার পড়ালেখা শেষ করার পর বিয়ে করার পর প্রফেসর আব্দুল কাদের ডাহরি সাহেবের কাছে তার বিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে 5 কন্যা এবং পুত্র দান করেছেন। নওয়াবশাহ শহরের লাজনার প্রেসিডেন্ট ছিলেন। এরপর নওয়াবশাহ জেলার লাজনার প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন। অনেক খেদমত করার সৌভাগ্য হয়েছে। লাজনার প্রেসিডেন্ট থাকাকালে লাজনার সাথে ভালো যোগাযোগ রাখতেন। মিটিং এর ব্যবস্থা করা, বিভিন্ন জেলার সফর, দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলের ট্যুর এবং সফর করেছেন। যদিও সম্পদশালী পরিবারের সদস্য ছিলেন কিন্তু খুবই সরল প্রকৃতির মানুষ ছিলেন। দরিদ্র এবং দুর্বলদের সাহায্য করতেন। দরিদ্র দুর্বল আহমদীদের ঘরে অবশ্যই যেতেন। তবলিগের গভীর আগ্রহ ছিল। নওয়াবশাহ প্রায় 17 জন মহিলাকে তবলিগ করে বয়াত করিয়েছেন। ঘরের চতুর্পাশে বসবাসকারী শিশুদের কোরআনও পড়াতেন। তার স্বামী সিন্ধি ভাষায় কোরআনের অনুবাদ করার সৌভাগ্য লাভ করেছেন। নওয়াবশাহ শহরের তিনি জেলা আমিরও ছিলেন। প্রথমে শহরের আমির আর নওয়াবশাহ জেলারও আমির হয়েছেন পরবর্তীতে। আজকাল তার পুত্র জেলা আমির হিসাবে কাজ করছেন। সন্তান সন্ততিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। ইবাদত গুজার নির্ভীক, সাহসী, ধৈর্যশীলা, খোদাদাবারে কৃতজ্ঞ, সরল প্রকৃতির অধিকারিণী, নিবেদিত প্রাণ এবং বিশ্বস্ত নারী ছিলেন। জামাত এবং খেলাফতের প্রতি গভীর ভালোবাসা অনুরাগের সম্পর্ক রাখেন। তার পুত্র লিখছেন খলিফাতুল মসীহ পথ নির্দেশনা অর্জনের চেষ্টা করতেন সকল কাজে। এমনকি 2 বছর পূর্বে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পায়ে এমন ক্ষত দেখা দেয় যে ডায়াবেটিসের কারণে পা কাটার প্রয়োজন ছিল। তিনি বলেন যতক্ষণ খলিফা বক্সের পক্ষ থেকে অনুমতি না পাবো আমি অপারেশন করাবো না। বেশ কয়েকবার এই অবস্থায় ছিলেন যতক্ষণ আমার কাছ থেকে অনুমতি নেননি পা কাটার। এরপর আমি এরপর তিনি বলেন যে এখন যা ইচ্ছা করো অনুমতি পাওয়ার পর। আল্লাহ তাআলার কৃপায় বয়াতের পর এক মহিলা হওয়া সত্ত্বেও তার দৃঢ়চিত্ততা অবিচলতার চিত্র দেখুন। তার মা এবং তিনি কেবল আহমদী ছিলেন। মায়ের এতেকালের পর তার ভাইয়েরা অন্য কোন কবরস্থানে, গায়ের আহমদের কোন কবরস্থানে তাকে কবরস্থ করায়। তার মা যেহেতু মসি ছিলেন, ভাইদের চাপ সত্ত্বেও সেখান থেকে লাশ বের করিয়ে মায়ের লাশ রাবোয়া পৌঁছান এবং বৈষ্ণব বেড়ায় কবরস্থ করানোর ব্যবস্থা করেন। সব বিষয়ে বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার সাথে কাজ করতে কাদিয়ান এবং যুক্তরাজ্যের জলসায় রীতিমতো যোগ দেন। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহমাহুল্লাহ তার সম্পর্কে তার পুত্রকে বলেন, তুমি জানো কি তোমার মা আহমদীয়তের কারণে এক নগ্ন তরবারি, আহমদীয়তের জন্য এক নগ্ন তরবারি। 85 অর্ডিনেন্স এর পর যখন কালেমা মোছা হচ্ছিল, মেটানো হচ্ছিল, কালেমার প্রতি ভালোবাসার প্রমাণটা এইভাবে দিয়েছেন, সিঁড়ি লাগিয়ে যখন জামাতকে বলা হলো নিজেদের ঘরে কালেমা লেখো, সিঁড়ি লাগিয়ে নিজের ট্যাঙ্কিতে চড়ে নিজ হাতে কালেমা লিখেছেন। অথচ প্রধানত তিনি ছিলেন এক মহিলা, অপরদিকে এমন পরিবারের সাথে তার সম্পর্ক যারা সচরাচর এসব বিষয়ে খুবই স্পর্শকাতর হয়ে থাকেন, পৃথিবী থেকে বিদায় নেয়ার মুহূর্তেও, মৃত্যুর সময়, জীবনের শেষ দিনেও, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তার ছেলে বলেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তার হাতে কিছু টাকা দেন, যেমন তারিখে যদি খাতে আমার বাকি চাঁদা কাল ক্ষেপণ না করে এখনই পরিশোধ করো। সেখানে ডিশ লাগানোর, আহমদী ঘরে ডিশ লাগানোর একটা স্কিমের সূচনা এভাবে করেন যে মহিলাদের একটা কমিটি দেন, বা যে কমিটি হলেন প্রত্যেক মাসে কারো না কারো কমিটি বের হতো, যার মাধ্যমে কারো ঘরে ডিশ লেগে যেত আর এভাবে খোদ বাসনার ব্যবস্থা হয়ে যেত। তার জামাতা মির্জা হাসান ইমরান, যিনি অস্ট্রেলিয়ান জামাতের জেনারেল সেক্রেটারি, তিনি বলছেন খুবই নির্ভীক, সাহসী, আহমদীয়তের জন্য সকল ত্যাগ শিকারে প্রস্তুত থাকতেন, তেলাওয়াত এবং খুতবা রীতিমতো করতেন এবং শুনতেন। যদিও সিন্ধি ভাষা জানতেন না, বরং উর্দু সঠিকভাবে জানতেন না। এক উচ্চ পদস্থ কর্মকর্তার মেয়ে হওয়ার কারণে প্রথমে পূর্ব পাকিস্তানে বসবাস করতেন, অন্যান্য স্থানে থাকতেন, ইংরেজি স্কুলে পড়ালেখা করেছেন, ইংরেজি ভাষা তার খুব ভালো ছিল, কিন্তু পরিবেশে বিয়ের পর পরিবেশের সাথে খাপ খাইয়েছেন আর সেই পরিবেশে থেকে সিন্ধি ভাষাও শিখেছেন। ও আহমদীয় সিন্ধি আত্মীয়দের তবলিগ করতেন, আল্লাহ তালা তার রুহের মাগফিরাত করুন, তার প্রতি করুণা প্রদর্শন করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ